যশোদা ঐলীলাতে যা কৃষ্ট ঐলীলি সর্বদা তার প্রার্থনী, নন্দেরও তাই, সধারণেরও সেই সূক্ষ্ম লীলার যা কাঞ্চ, তা আমারও এই তোমার এই লীল, আমি দাস, আমাকে দিয়ে তোমার যুদ্ধ রস বৃদ্ধি হবে, আনন্দ বৃদ্ধি হবে যুদ্ধক্ষেত্রে, এই জন্য দাস আমি বিপক্ষে রয়েছি, নাহলে তো রসটা হয় না। এই জন্য ভগবত সকাশাদবি তার লীলায়াম অতি লোভ হবে, ভগবানের থেকেও ভগবানের লীলায় যে অতি লোভ এইটাই প্রকাশ পায়। তেন চ সা যুদ্ধ লীলাবি নিত্যা, এরপরে বোঝা যাচ্ছে কি সেই যুদ্ধ লীলাটাও নিত্য, ভগবানের সব লীলা নিত্য, এই যুদ্ধ লীলাও নিত্য, আর যুদ্ধ লীলার সঙ্গী আমি, আমাকে সঙ্গী করে বিপক্ষে রেখে প্রভু যুদ্ধ করছে, আর এই যুদ্ধ উৎসাহ বৃদ্ধি করা, যুদ্ধে সুখ দেওয়া, এ কাজ আমার, কাজে এই লীলা এই সেবা আমার নিত্য, যুদ্ধ লীলাও বিনিত্যা ইতি অন্যস্য লীলায় নিত্যত্বে কৈমুতি, যুদ্ধ লীলাই যদি নিত্য হয় অন্য লীলা যে নিত্য হবে আর কি মুক্তি কৈমুতি কি ন্যায়, এই কথা কি বলবো, সব লীলা নিত্য, ভগবান নিত্য, ভগবানের নাম নিত্য, ভগবানের রূপ নিত্য, ভগবানের গুণ নিত্য, ভগবানের লীলা সব, আর ভক্ত নিত্য, ভগবানের ধামও নিত্য, এই নিত্য ধামে নিত্য লীলায় প্রবেশ করে ভগবানের নিত্য লীলার সেবা করা, এইটি সবচেয়ে বড় জিনিস, মুক্তি টুক্তি এর অনেক নিচে, অনেক নিচে। এই জন্য মুক্তিকে আমিরা মনে করেন মুক্তি সুখী হলো সবচেয়ে বড়, ভগবত ভক্তরা বলেন না না ও কিছু না, যেমন ত্রিবর্গ লাভ করে এখানে ভোগ সুখ করা ওটাও অতি তুচ্ছ, তো মুক্তিবাদীরাই বলে মুক্তিও অতি তুচ্ছ ভগবত লীলার সেবা করার কাছে। ননু সত্যম তস্যামভূমে সারত্য লীলায়ং তমত্যা সত্য যত প্রতিশ্লোকম এব তাম আশ্রয়দাম তামেব উদ্গিরণ তল লীলা বিশিষ্ট এব মই রতিং প্রাপ্তসি। এমন ভগবান বললে আচ্ছা তোমার তো দেখছি তাহলে আমার এই সারত্য লীলাটাতে তোমার খুব আসক্তি, আমার অনেক লীলা আছে, তা আমি এই যে অর্জুনের সারথি হয়ে যে লীলাটা করছি, হ্যাঁ তস্যাম এবং এ সারত্য লীলায়াং অত্যাসক্ত যত প্রতিশ্লোকম, যে কারণে তুমি প্রতিশ্লোকেতেই তাম আশ্রয়, এই আমার সারথিলার কথাটা আস্বাদন করতে করতে তামে উদ্গিরণ সেইটাই বলতে বলতে তোর লীলা বিশিষ্ট এবং ওই সেই লীলা বিশিষ্ট যে আমি আমাতে রতি নিতা আমাতে রতি প্রার্থনা করছ, কিন্তু সম্প্রতি মৃত্যুইব তোর লীলা প্রাপ্ত তব কিং প্রমাণ, ভগবান বলছেন আচ্ছা সম্প্রতি তুমি যদি মরেই যাও, তুমি তো মৃত্যু ইচ্ছা করেছো, ইচ্ছা মৃত্যু তুমি এখন মরবে, তো তুমি যদি মরে যাও মৃত্যুয়া সম্প্রতি মৃত্যুয়া তোর লীলা প্রাপ্ত তব কিং প্রমাণ, যে আমার ওই লীলা তুমি পাবে এর কি প্রমাণ তুমি ঠিক করেছো, যদি পাবে এই লীলা, তখন বিশ্ব বলছেন প্রভু শাস্ত্রে আছে না বলে কি অত্র মরণে যা মতি সাগতি, মরণকালে যে মতি হবে সেই গতি হবে, এ তো শাস্ত্রের বচন, এ তো রোধ হবে না, কাজে আমার এই মরণকালে আমি যে আপনার এই সারিত্য লীলাতে অতিরিক্ত আসক্ত হয়ে এরই রস আস্বাদন করে করে এরই মহিমা আমি কীর্তন করে করে এইভাবে তুই দেহটা ত্যাগ করছি, তখন এই মরণে আমার এই মতি, সুতরাং আমার এই সারত্য লীলা এই প্রবেশ হবে, এই গতি পাবো, আপনি যেখানে গিয়ে অবতীর্ণ হয়ে লীলা করুন আমিও সেইখানে গিয়ে আপনার এই লীলা এই সেবা করি, কাজে আমার এই প্রমাণ। সিদ্ধা প্রমাণাদবি তব দর্শনমেব পরম ব্রহ্মানন্দ প্রভু আরো একটা আমার আছে, এ তো প্রমাণ প্রসিদ্ধ আছি মরণে জাগতি সাগর। এই জন্য আমাদের সারাজীবন হরিভজন করতে হয়, কেন ভজন করতে 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 মরণকালে যদি মতিটা সেই হয়। কিন্তু অনেক লোক বলেন এখন হবে না মশাই, সেই শেষ সময় দেখব, মৃত্যুকালে আমি দেখব, আর তা না হলে আপনারা আমার মরণ সময় আসবেন, এসে আমাকে মনে করিয়ে দেবেন, যাবেন তো গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি, এই আমার ঠিকানা, একটা ট্যাক্সি করবেন, ট্যাক্সি করে যখনই শুনবেন আমি বাড়িতে বলে রাখবো, মহারাজকে খবর দিবি, আপনি যে সেই সময় আমার করে দেবেন। আমি এখন অসম্ভব, মরণের যা মতি তো সে মরণকালে গিয়ে মতিকে করে দেবে, এ করে দেওয়া তো অসম্ভবই, এমনকি আজীবন হরিভজন করে করেও মরণের কালে যে কি মতি হবে এ তো মানুষ জানে না। মরণকালে এমন হতে পারে রোগে ভুগে অজ্ঞান হয়ে পড়ে থাকি, তাহলে তো মতির ব্যাপার আবার। মরণকালে এমন হতে পারে যে সমস্ত জিনিস আগে ছেড়েছি সেই তখন খাওয়ার ইচ্ছা হইতে পারে, একটা ডিম সিদ্ধ দিবি, আরে আপনি তো বৈষ্ণব ধর্ম অনেক দিন নিয়েছেন, আমার আর কিছু খেতে ইচ্ছে, একটু ডিম খেতে ইচ্ছে, কিংবা আগে যাদের রান্না টান্না খেত না ওর হাতে একটু আমার খেতে, ও বড় ভালো রাঁধতে পারে ওর হাতে, মরণকালে যে কি গতি হবে তা ঠিক আছে, আশেপাশে তো সব বসে গেছে, কে কি নেবে কাকে কি বলে দেখেছে, আর কারোর কিছু বলছে না, ওকে এটা দিও ওকে এটা দিও, তারা তো হা করে বসে আছে যে শীতকালে বাবার তো অনেক আছে কিছু দিয়ে যায় যদি দেওয়া যায়, কিন্তু সে এখন ও দেবে কি। আমার একটা মরণ দেখেছিলাম, সে ওই বাগবাজার গৌরী মঠটাই দান করেছিলেন, অত বড় গৌরী মঠ, মরণকালে সে বলছে একটা পয়সা দাও, একটা পয়সা দাও, আর সব অ্যাটর্নি ট্যাটর্নি ডাক্তার সব উপস্থিত, বেশ জ্ঞান আছে, এইবার চিপসে নেই উইল করছে, এই বেশ জ্ঞান আছে দেখছেন না কথা বলছি, বলছে সে উইলটা সে নাকচ হয়ে গেল, এই যে আমরা যখন ভাবছি লোকটা যাচ্ছে মরে, তারপরে এত বড় কাজ করে মরছে, সে এখন একটা পয়সা দাও করে, ওটা তো ভুল ভক্তি, একটা পয়সা দিয়েও কি করবে, ভুল ভক্তি, আর তারই টিপসই নিচ্ছে আত্মীয় স্বজন যে উইল করে, এ সংসারে কি বিচিত্র, অজ্ঞানেরও টিপসই না বুঝেছেন, আর জ্যান্ত তো নেবেই, আর টিপসই না দিলে তো রক্ষাও নাই। এইরকম জগতের অবস্থা, মরণকালে যে কার কি মতি হবে কিছু বলা যায়, কত কত লোককে দেখলাম সারা জীবন মঠে থাকল, মৃত্যুর আগে সেবাই ছিল অখাদ্য প্রকৃতি কি কত কথা আর বলব, অনেক কিছু হতে পারে, তাই জন্য বলছেন প্রভু মরণে যা মতি সাগর। সুতরাং আমার এখন মরণকালে আপনার এই সারত্ব লীলার প্রতি যে মতি হয়েছে আসক্তি হয়েছে এ তো আপনি দেখছেন, এ তো প্রসিদ্ধ প্রমাণ, এ তো আমাকে ঠিক এই লীলা প্রবেশ করাবে, কিন্তু তার চেয়ে একটা বড় জিনিস দেখলাম, কি বড় জিনিস দেখলে, বড় জিনিস দেখলাম তব দর্শনমেব পরম প্রমাণম, আপনার দর্শনটাই তো আমার পরম প্রমাণ, আমি এখন মরে যাচ্ছিলাম মরে যেতাম, আপনার দর্শন পাবে আমি আশাও করি নাই, কিন্তু আমার প্রতি কৃপা করে আপনি দর্শন দিতে এসে আমার পায়ের কাছে দাঁড়িয়েছে, এই যে আপনার দর্শনটা আমার চোখাচোখি সামনাসামনি, এই দর্শনই তো আমার কথা, এই দর্শন করলে হবে যে নিশ্চয় মৃত্যুকালে আপনাকে দর্শন করবো আর আমি মরে যাবো, এতেও আপনাকে পাবো না, তা পাবে না তুই কি করে বুঝলে, হ্যাঁ এই প্রমাণ আছে আমার কাছে, জং নিরীশ্ব হতা যুদ্ধে অন্যেন অপি হতা সন্ত অসুর স্বভাব অপি তাদৃশ জ্ঞানহীনা অপি সর্বম প্রাপ্তা। এই যুদ্ধক্ষেত্রে আমি দেখলাম অসুর সভা আপনার সঙ্গে যুদ্ধ করতে এসছে, এবং যুদ্ধক্ষেত্রে তো মারামারি হচ্ছে, কে কাকে মারছে তার সেখানে ঠিক নাই, অন্যের দ্বারা হত হয়ে গেছে, কিন্তু সেই অন্যের দ্বারা হত হয়ে আপনাকে দর্শন করে দেহটা বেরিয়ে গেল, প্রাণটা বেরিয়ে গেল। আর দেখলাম কি সেই দেহ ত্যাগ করে যে আত্মাটি আপনার দর্শন করে সেই আপনার স্বরূপ প্রাপ্ত সার্ব মুক্তি পেয়ে চলে গেল। এ তো দর্শন প্রমাণ, এটা আমি চোখের উপরে দেখলাম, কিন্তু যাদের দেখলাম তারা কিন্তু অসুর স্বভাবী তাদৃশ জ্ঞানহীনা অপি স্বরূপম প্রাভূত। অসুর স্বভাব, কোন জ্ঞান নাই আপনার সম্বন্ধে, চোখে খালি দেখছে আর মরে যাচ্ছে, আর স্বরূপ স্বরূপ মুক্তি পেয়ে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। প্রভু এরপরেও আর প্রমাণ দিতে হবে আমাকে? অত্র অন্তু ভক্ত, ওরা তো অসু, ওদের এই গতি দেখলাম, অহন্তু ভক্ত তত্রাবি মরণকালে তাদৃশ মতিমা, তারপরে মরণকালে ওই রকম মতিযুক্ত। আপনি তো বলছেন তুমি এই সারস্বতে এমন আটকত এই লীলায়, এই লীলায় পুনঃ পুনঃ আশা করছ, আমি ভক্ত আপনার ওই লীলাতে আমি মতিমান। ত্বাং সাক্ষাৎ দৃষ্টা মৃত্যা কথম ন ত্বাং লীলাং প্রাক্সন, সুতরাং তোমাকে দেখতে দেখতে ওই রকম মতিযুক্ত হয়ে তোমার ভক্ত হয়ে আমি তোমার সেই লীলা পাব না কেন? নিশ্চয় আমি পাব, লীলাং প্রাক্সামি। অত্র নরসারিত্বম অনধিকারিব্য অপি সাযুজ্য দায়িত্বম, এই নরসারিত্বের লীলায় অধিকার নাই, এগুলো যখন সারূপ মুক্তি টুক্তি সাযুজ্যাদি দিয়ে দিলে যুগবৎ এব অনশ্চর্যম মহশ্চর্যম শিকার লক্ষণম মহামাধু, যুগবৎ ঐশ্বর্য অনৈশ্বর্য, একদিকে তুমি নরলীলায় যেন তোমার কোন ঐশ্বর্য নাই, আবার মহা ঐশ্বর্য তুমি প্রকাশ করেছ, এর দ্বারা মহামাধুর্যম নরলীলায় সর্ব ভগবৎ স্বরূপ অসাধারণ, এব সমস্ত ভগবৎ স্বরূপের দ্বারা এই অসাধারণ ব্যাপার তদানি উদিতম প্রতিক্রিয়া, তখন এটা উদিত হয়েছে তোমার, তুমি নরলীলায় নরবৎ লীলা চলছ ফিরছ, আবার সেই জ্ঞানী পরমেশ্বর, এই তো কৃষ্ণ লীলাটাই সবই। যখন মায় স্তন্যপান করে শিশু, সেই সময় পুতলা কংস প্রেরিত হয়ে গেল মারতে, ভালো মেয়ে ছেলে পোশাক টোশাক নিয়ে, মা যশোদা ছেলেটা অনেক জনই দুধ খায় না, কাঁদছে আমি একটু দুধ দেব, তা বলে দাম দেখলে কি সুন্দর রমণী সেজে পাড়ার লক্ষ্মী বোধহয় কেউ এসেছে, আর এতটা মাতৃবাৎসল্য নিয়ে একটু দুধ খাওয়াবে, তো খাও খাও। কৃষ্ণ তো জানছে যে পুতনা স্তনে বিষ মেখে এসেছে, আমাকে সেই বিষ খাইয়ে মারবে, স্তন পান করতে দিই, মুখের উপরে উঠে স্তনটি ধরে টান মারছে। শ্রীকৃষ্ণ তখন একটু চোখ বুঝেছে, আরে বাবা চোখ বুঝেছে যে দেখো এ আমাকে স্তন্যপান করাতে আসছে, বিষদানোৎসবে আমাকে মারবে মারবে। এই তাহলে এই যে একটা মাতৃভাবের অনুকরণ করে, একটি ভক্ত ভাবের অনুকরণ করে, ভক্ত নয় এইভাবে এসেছে, ওকে আমাকে একটা ভালো গতি দিতে হবে, এই বলে চোখে চোখ বুঝে টান দিল, আর টানে চোখ ওঠে ওঠতো প্রাণ বেরিয়ে গেল, আর ধাত্রীচুতা মাতৃচুতার গতিতে এইরকম এসেছে। সুতরাং ভগবানের অনুকরণ করে, কোন ভক্তের অনুকরণ করে, ভক্তিভাব দেখিয়ে করেছে, তাই ভগবান বললি এটারও তো একটা মূল্য দিতে হবে। ও যদিও কংস প্রেরিত আমাকে মারবার জন্য বন্দী করেছে, সেটা আমি দেখব না, কিন্তু এই যে অন্য দেব ভান করেছে এর জন্যই আমি উপস্থিত। অসুরেরা পেয়ে যায় প্রভু আমি ভক্ত, আমি সর্বদাই আপনার লীলার সেবাকারী, অতএব আমি তো পাব, এ আমি নিশ্চয় বিশ্বাস করি আমি পাব। আর আপনার এই নরলীলায় একদিকে অনৈশ্বর্য, একদিকে মহৈশ্বর্য, এইটাই তো নরলীলা, কৃষ্ণলীলা মহামাধুর্য। তো এখানে কৃষ্ণ তো তখন বড় হাত হয় না, ছোট হাত হয় না, কিছুই না, সেই যেমন শিশুটি সেই থাকলে ও দামবন্ধন লীলায় সেই শিশু, কিন্তু যে শিশুটা আছে পান আসছে গাড়িটা একটু পাঠা লাগছে, কিন্তু সেই অবস্থার মধ্যে মহৈশ্বর্য কি না, সেই গাড়িতে পড়ে গেল সকল অসুর বেরিয়ে বললো সেটার মানুষ ওই নলকূপের ওই যদি লাভ করেছে জমরাজ্য হয়েছিল সেই কোমরে ইয়ে বেঁধে দিয়েছে, সেই হিঁয়ে উঁচু কল নিয়ে যেতে যেতে ওর মধ্যে দিয়ে গিয়ে দুটো গাছ পড়ে গিয়ে দুই দেবতা বের হয়ে তৎপরি করে মুক্ত হয়েছিল। এসব নরলীলায় কৃষ্ণের একদিকে অনৈশ্বর্য, সেই বাচ্চাটা সেই পান আসছে গাড়ির তলে বসে বসে, অথচ মহৈশ্বর্য প্রকাশ করে সকট ভঞ্জন হয়ে গেল, অসুর বেরিয়ে বলো অসুর নিধন হয়ে গেল, গতি পেয়ে গেল ইত্যাদি ইত্যাদি কৃষ্ণলীলা তো সব। এই জন্য বলছেন প্রভু আপনার এই লীলা একদিকে নরলীলায় অনৈশ্বর্য আবার মহৈশ্বর্য, এইটি হলো নরলীলায় আপনার মহামাধুর্য। লোকে আপনাকে নর মনে করে অন্যরকম বুদ্ধি করে তারা করুক, কিন্তু সর্ব ভগবত স্বরূপ অসাধারণ, এবং সমস্ত ভগবত স্বরূপের চেয়ে অসাধারণ। অন্য জায়গায় অসুর মারণ টারণ আছে, সেখানে রূপের পরিবর্তন করতে হয়, সেই রকম রূপ নিতে আপনার এই সমস্ত ভগবত স্বরূপের চেয়ে অসাধারণ রূপ এই সময় আপনাকে উদিত হয়েছে। আজই ললিত গতি বিলাস বলগুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিত রুমানা কৃতম অনুকৃত বত্য উন্মাদদন্ধা প্রকৃতি মগম কিলজস্য গোপবদ্য। আমরা যতগুলো এই শ্লোক শ্রবণ করেছিলাম অল্প একটু বাকি আছে, সেইটি শ্রবণ করে পরবর্তী শ্লোকে যাব। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বরকে বললেন, ঈশ্বর তুমি তো আমার এই সারথ্য লীলাই সর্বাংশে প্রার্থনা করছ, তাহলে কি তোমার মতে আমার এই লীলাই সর্বশ্রেষ্ঠ এবং এই লীলার প্রধান সহায়ক যে অর্জুন সেই অর্জুন সব ভক্তের মধ্যে শ্রেষ্ঠ, তুমি সর্বধর্ম তত্ত্বজ্ঞ, তুমি যখন এই লীলা কামনা করছ এই লীলায় প্রবেশ এই লীলায় স্থান, তখন সকলেই মনে করবে যে বিশ্ব যখন সর্বধর্মতত্ত্বজ্ঞ শ্রীকৃষ্ণ বলেছেন তাহলে তিনি যেটা নির্ধারণ করেছে এইটাই শ্রেষ্ঠ, তখন বিশ্ব বললেন না তা নয়, অর্জুনের চেয়েও তোমার প্রেমমান ভক্ত অনেক আছে, সর্বাপেক্ষা তোমার শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে গোপীগণ। তবে যদি বলো যে গোপীগণ যদি শ্রেষ্ঠ হয় তাদের পথ তুমি চাচ্ছ না কেন, সেই গোপীভাবে আমাকে বলতে চাচ্ছ না কেন, এত শ্রেষ্ঠ আমার সাহসও হয় না ওই কামনা করি। গোপীগণ যেভাবে তোমাকে ভজন করেছেন সেইভাবে ভজন করবার কামনা করবার সাহসও আমার এত উচ্চ পদবীতে তারা তোমার ভক্তগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা। তবে গোপীগণ যেমন তোমাকে বশ করেছেন ভক্তিতে প্রেমেতে, তুমিও দাদিগকে বশ করেছ তোমার লোভিত গতির দ্বারা, রাসাদি বিলাসের দ্বারা, মনোহর হাস্য পরিহাসের দ্বারা, প্রণয় কটাক্ষের দ্বারা, তুমিও তাদের বশ করেছ। তারা যেমন তোমাকে প্রেম ভক্তির দ্বারা বশ করেছেন, তুমিও দাদিগকে তোমার এই সকল গুণের দ্বারা, ব্যবহারের দ্বারা বশ করেছে। আর অর্জুনও তোমাকে বশ করেছে, তার সত্য রসেতে তোমাকে বশ করেছে, আর তুমিও তার নিকট বশীভূত হয়েছে। ভগবানের লীলাই হচ্ছে এইরকম, ভক্ত ভক্তিতে ভগবানকে বশ করে। ভক্তি ছাড়া ভগবানকে বশ আর কেউ করতে পারে না, জ্ঞানে নয়, যোগে নয়, তপস্যায় নয়, কিছুতেই ভগবানকে বশ করা যায়। একমাত্র ভক্তিতেই ভগবান বর, ভক্তির বর ভগবান, ভক্ত বর ভগবান। লোকে তো তা জানে না বা বোঝে না, তারা মনে করে আমি যদি জ্ঞানী হই তাহলে আমাকে খুব ভগবান আদর করবে, কেউ মনে করছেন আমি যদি যোগী হই তাহলে আমাকে জ্ঞানীর চেয়েও করবে, কেউ মনে করছেন আমি যদি খুব তপস্বী হই তাহলে আমাকে করবে। কিন্তু জ্ঞান যোগ তপস্যা এতে ভগবানকে বশ করা যাবে, একমাত্র ভক্তির বশ ভগবান। অসাধৈতি মানুষ যোগ প্রভৃতি শ্লোক ভগবান বলেছেন, তারপরে গীতাতেও তপস্বী অধিক যোগী জ্ঞানী ভবি মত অধিক শ্লোকেতে যোগিনাম অপি সর্বেষাং মদ গতে নান্তরাত্মা শ্রদ্ধাবান ভজতে যোমা সযুক্ততম বলেছে। কিন্তু বললেও তো লোক ধরতে পারে না, শাস্ত্রে অনেক কথাই আছে কিন্তু লোক ধরতে পারে না। যেমন যেখানে খনিজ পদার্থ আছে তার উপর দিয়ে লোক চলে গেলেও বুঝতে পারে না এইখানে সোনার খনি না, কিন্তু সেই খনিজ বেত্তা যে সে ধরতে পারে। এই মৌ ভাণ্ডারে তামার খনি আছে, যেখানে খনি আছে ওই পথে তো কত লোকই কত চলাচল করেছে, কিন্তু সেই সাহেবরা ওই পথে যাতায়াত করে তারা বুঝতে পারলো যে এইখানটায় তামা পাওয়া যায়, সুতরাং সেখানে খুলে তামা বের করলো। এখন তো আমরা সেখান দিয়ে তামা বের করতে পারছি। এই যেমন খনিজ বেত্তা খনির কাছে গেলে সে খনি সোনার এইজন পেট্রোলের জন্য এখন ঘুরে বেড়াচ্ছে, এটা তামা আছে ইঙ্ক আছে কি আছে সে বুঝতে পারে, অন্য বুঝতে পারে, সেখানে গেলে কি বোঝা যাবে। শাস্ত্র সেই রকম, শাস্ত্র তত্ত্ববেত্তা শাস্ত্রের মধ্যে প্রবেশ করলে যেমন সেখান থেকে তত্ত্বটাকে সে বার করতে পারে, এমনি লোক শাস্ত্র নাড়াচাড়া করে মাথায় সাতবার ঠেকিয়ে পুঙ্খানুপুঙ্খে অধ্যয়ন করে উঠতে পারে। আর ধরবার চেষ্টাই বা কোথায় মানুষ, মানুষ এই সংসারে অধিকাংশ মানুষই হচ্ছে সংসারে খাবে দাবে থাকবে সে পুত্র নিয়ে সংসার সুস্থ, এই লোকই তো প্রায় সংসারে স্ত্রী পুত্র আদি নিয়ে একটু সুখ স্বচ্ছন্দে বাস করবে এই লোক। তারপরে তার মধ্যে আবার অনেক লোক আছে, কিছু লোক তারা ওই সংসার সুখটাকেও তত মনে করে না, অর্থ রোজগার কি করে করা যাবে বেশি করে সেই চিন্তায় তারা করে, কোটি কোটি টাকা উপার্জন করবে অতটা লাগবে না, কত ভোগ করবে কিন্তু যত উপার্জন করে ততই তার আনন্দ, সেই উপার্জনের জন্য ন্যায় নীতি বিসর্জন দিয়ে খালি অর্থ খালি অর্থ তার এই নিয়ম। তারপরে এক শ্রেণীর লোক আছে তারা অর্থপত্র যা হোক বা না হোক ওই রাজনীতি না হলে তারা থাকতে পারে, তাদের হচ্ছে তারা সর্বদাই দিন রাত ওই রাজনীতি রাজনীতি করে মরছে। এইসব বাদ দিলে এখন আর সমাজ নীতি নিয়ে মাথা কামা লোক নাই, ও রাজনৈতিক পুরুষেরাই এখন সমাজ সমাজ ঠিক করে নেবে, ওরাই ঠিক করেছে। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, ধর্ম চায় কিছু, কিন্তু ধর্ম যে কোথায় সেটা তো বুঝতে পারে না। বেদাত বিভিন্না, স্মৃতয় বিভিন্না, নাসাব ঋষিজস্য মতঙ্গ বিন্যা, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়া মহাজন দেনগত স্বতন্ত্র। জানতে পারেন, বেদ পাঠ করবে, বিভিন্ন রকম বেদে কথা আছে, স্মৃতিশাস্ত্র পাঠ করবে, বিভিন্ন রকম কথা পাবে, মুনি ঋষিদের কথা আলোচনা করবে, নানা মুনির নানা মত, মনীষীগণের মধ্যেও নানা মনীষীর নানা মত। সেই জন্য ধর্মস্য তত্ত্বং নিহিতং করতে পারে না, কোথায় যে গুহায় নিহিত আছে। এখন কোন জিনিস যদি কোন গুহায় নিহিত থাকে, তাহলে সেটা বের করা তো সাধারণের পক্ষে কঠিন, কেন গুহা থাকে পর্বতে, সাধারণ জায়গায় তার গুহা নেই, সেই জায়গা সাধারণ জায়গা ছেড়ে বন জঙ্গলে গিয়ে তার মধ্যে পর্বত যেখানে সেইখানে যাবে পর্বতের গুহা, সেই পর্বতের গুহার মধ্যে একেবারে নিহিত। কত দুর্গম স্থানে ধর্মতত্ত্বটি রয়েছে যেটি সহজে চোখে লোকের পড়বে না, একেবারে পর্বতের যে গুহা, গুহার মধ্যে একদম নিহিত, একেবারে লুকাই। তাহলে মহাজন জৈনগত সাক্ষাৎ, এখন ওই নিহিত তত্ত্ব যে ওখানে আছে ওইটা যিনি জানেন তিনি হবেন এ পথের মহাজন। সেই মহাজন জৈনগত স্বপন, সেই মহাজন যে পথে গমন করে ওই গুহায় নিহিত ধর্মতত্ত্ব সূক্ষ্মাতি সূক্ষ্ম ধর্মতত্ত্ব জানতে পেরেছেন সেই পথে। কিন্তু লোক তো সে মহাজন ঠিক করতে পারে না, যার যাকে ভালো লাগে, যার দল ভারী দেখে তাকেই মহাজন বলে মনে করে। তাহলে দেখুন শাস্ত্র ধরেও লোক ঠিক করতে পারছে না, তারপরে এই যে মহাজন নির্ণয় ঠিক করতে পারছে না, তাহলে আর ধর্মতত্ত্ব জানবে। এই জন্য লোকে জানতে পারে না, বুঝতে পারে না। খুব ভাগ্য যদি হয়, ভগবানের কৃপা যদি পায়, তাহলে সেই কৃপায় সেই জান। সব মহাজনের চেয়ে মহাজন শিরোমণি হলেন ভগবান নিজে মহাজন হয়ে এসেছে। আমি পথ দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে, তোরা তো জানিস না। এই রকম একটি ভগবানের লীলা, গৌর লীলা, গৌরাঙ্গদেব স্বয়ং ভগবান, তিনি মহাজন রূপে, গুরু রূপে, সাধু রূপে, আচার্য রূপে এলেন, এসে বললেন এইখানে ধর্মতত্ত্ব। এখন মহাপ্রভুটিও তো লোকের শ্রদ্ধা নাই, সকলের শ্রদ্ধা তো নাই, কিন্তু কয়জন আর আছে তাও তো বলা যায় না। মহাপ্রভু এই জন্য শাস্ত্রের মধ্যে এই ভাগবতখানা ধরেছিলেন, অন্নপ্রাশন দিবসে, রুচি পরীক্ষা কালে অনেক জিনিস দিয়েছিলেন জগন্নাথ মিশ্র, কিন্তু আমাগুড়ি দিয়ে গিয়ে 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 কোনোটি আর ধরল না। শ্রীমদ ভাগবত গ্রন্থখানা তুলতে তো পারে না, অত বড় গ্রন্থ যেরকম সমাজে তৈরি খেলি সকলে মনে করল এই লোক ভাগবত কর্ম প্রচার করল, কেননা সব ছেড়ে যখন ভাগবত ধরেছেন তখন এই ধর্মের তত্ত্ব, তখন আমাদের এ দেশে ভাগবতের শ্রেষ্ঠতা অনেকে মানতেন। কালে কালে এই ভাগবত গ্রন্থখানা এই ব্যবসায়ীদের হাতে পড়ে গিয়ে নানা রকমের লোকরঞ্জন করে ওই লোকের কাছ থেকে পয়সা রোজগারের ভিতরে নানা ব্যাখ্যা দিয়ে এর মর্যাদা নষ্ট। ধর্ম জিনিসটা যখনই ব্যবসাদারের হাতে পড়বে তখনই ধর্মের মর্যাদাটা নষ্ট হয়ে যাবে। ধর্ম আচরণ করবে, করে সেইটা কীর্তন করবে। এখানে ভণ্ডামি নেই, কিন্তু সে ধর্ম সে আচরণ করছেন কালেও করবে না, কিন্তু ওইটা প্রচার করবে। প্রচার করে নাম যশই হোক, অর্থ হোক, এইসব লোকের হাতে পরিচিত খারাপ হয়েছে না? আর যেমন ধরুন না, কৃষ্ণের লীলাদি কথা গান, এ কতগুলো ব্যবসায়ীর হাতে পড়ে গেছে, মেয়ে ছেলে কতগুলি ওই লীলা কীর্তনে জুটে গেছে। একে তো মেয়ে ছেলে, তারা হল লীলা কীর্তন, কিন্তু ওরা পয়সা নিয়ে ওইসব করে লোককে যা শোনাচ্ছে বুঝাচ্ছে, তাতে কারোরও ভগবানের লীলায় যে একটা আকৃষ্টি হবে বা লীলায় আকর্ষণের ফল পাবে, কিছু হবে। যেমন ব্যবসাদার পাঠকগণের দ্বারা ওই কাজ হয় না, তেমনি ওই ব্যবসাদার স্ত্রীলোক হোক পুরুষ হোক যারা কৃষ্ণ লীলা গান করে বেড়াচ্ছে, ওদের দ্বারাও কোন মানুষের মঙ্গল। এখন সত্যি সত্যি ভগবত ভগবৎকারী আচারবান ব্যক্তি যখন ভাগবত কথা কীর্তন করেন, তাতে জীবের চিত্ত আকর্ষণ। এটা ভগবান কপিল দেব বলেছেন যে মা, আর কোন পথ নাই, যখন ভগবানের প্রকৃত ভক্তের মুখে কথা শোনা যাবে, সেই কথাটা খুব বীর্যবতী, সেই কথা কানের ভিতর দিয়ে মরমে বেশি পচে গিয়ে সে চেতনতা প্রকাশ করবে, শ্রদ্ধা রতি ভক্তি ক্রমিক্রম সেখানে প্রকাশ করাবে। অন্য শতাং প্রসঙ্গা মহবীর্য সঙ্গে এই শ্লোকে বললে, আমি তো স্ত্রীলোক, স্ত্রীলোক পুরুষ কিছু নেই, এই সংগঠন হলে, এইরকম সাধু সঙ্গ যোগাযোগ হলে হবে না, হলে সব স্ত্রী হওয়ার চিন্তা, আর কোন রাস্তা না। তখন ওই কৃষ্ণ সঙ্গে কথা হতে হতে অর্জুন বললেন, বিশ্ব বললেন, অর্জুনের থেকেও শ্রেষ্ঠ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ভক্ত তোমার প্রেমী ভক্ত হচ্ছে গোপীগণ, তাদের প্রেমে তুমি বসীভূত, তোমার প্রেমে তারা বসীভূত। এই জিনিসটা আবার লোকের বিপদ হয়েছে, এই হলো সর্বশ্রেষ্ঠ, কিন্তু এইটাকেই লোকে আবার সর্বনিকৃষ্ট মনে করে। ভগবান হয়ে ওই গোপিনীদের কাছে ওই রকম ভাবে পদানত হয়ে থাকা, ওদের যেন ওরা দৃষ্টিকরূপ ভাবে আমি বাঁচি, ওরা কথা বলল, বেদস্তুতি হইতে হরে মন, গোপীগণ যে আমাকে ভর্ৎসনা করে এই বেদস্তুতির থেকে আমার হরে মন। এই ভগবান ওদের এইরকম আদর, এইরকম পূজা, ওদিগকে সর্বশ্রেষ্ঠ কান্দে নেব মাথায় নেব, এ কি ভগবত চরিত্র! এ তো স্লৈন, এ তো লম্পট, একে ভগবান বলে আমরা পুজো করতে পারছি। যেখানে সর্বশ্রেষ্ঠ ভগবত্তা, যেখানে সর্বশ্রেষ্ঠ ভগবত ভক্ত, সেইখানে আমাদের মাথায় এমন ভিলু নাই যে ওটা বুঝি, আমরা বুঝলাম বুদ্ধ। এই মেয়ে মানুষগুলো যেমন আর কেষ্ট তেমন, আর ভগবান কখন এই মেয়ে মানুষ নিয়ে এইরকম করে, তারে আমরা ভগবান বলি। প্রথম নম্বরে মানুষের যত লেখাপড়া শেখে ততই তো পণ্ডিত হয়, যত পণ্ডিত হয় ততই তো নাস্তিক হয়। এখন ওই রাধাকৃষ্ণের প্রেম, রাধাকৃষ্ণের লীলা নাকচ করে দিলাম,